তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে অসংখ্য মুবারকবাদ। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মাদানী ফুল হাসিল করে থাকি। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভবিষ্যৎবাণী করেছেন। তো বিশেষ করে মানুষ কবরস্থ হওয়ার পর কবর থেকে পুনরুত্থিত হওয়া, কিয়ামত সংগঠিত হওয়া, দুনিয়া ধ্বংসপূর্ণিত হয়ে যাওয়া, অনেক বিষয়দি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে জানবো। আসুন দরুদ পাকের ফজিলত শ্রবণ করি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দরুদ পাক পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা আমার উপর দরুদ পাক পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদের পূর্বে এসেছে, অনেকে কবরস্থ হয়েছে আর বর্তমানে আমরা রয়েছি হায়াতের মধ্যে, একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। আর এই অন্ধকার কবর সবার জন্য অন্ধকার হয় না। যারা আল্লাহওয়ালা আশিক রসুল তাদের জন্য নূরানি হয়ে যায়, রশ্মিওয়ালা হয়ে যায়। আবার এই কবর থেকে আমার যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, সবাইকে আবার পুনরায় হাশরের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে। সৃষ্টির শুরু আছে, শেষ ও রয়েছে, কিন্তু স্রষ্টার শেষ নেই, শুরু নেই, তিনি অনাদি অনন্ত। সৃষ্টি সৃষ্টিকুল আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি রহস্য। এই বেদ তিনি এবং তার প্রিয়জন ছাড়া কাউকে জানার নেই, এবং যারাও জানে তাদের জানাটাও সীমিত। আর এই সীমিত জ্ঞানই এলমে গায়েবের এক বিশাল ভাণ্ডার। এই জ্ঞানের ভাণ্ডারের একমাত্র মালিক বানানো হয়েছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রহস্য জগৎ সম্পর্কে কিছু বিষয়দি গোপন রেখেছেন। কিয়ামতের বিষয়ে তেমনটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যখন আল্লাহ পাক মানব দানব আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছা করবেন, তখন ইসরাফিল ফিরেস্তাকে আদেশ করবেন শিঙ্গায় ফুঁক দেওয়ার জন্য। ইসরাফিল দুবার, মতান্তরে তিনবার শিঙ্গায় ফুক দিবেন। প্রথম ফুৎকারে 40 বছর পর্যন্ত চলবে। এই ফুৎকার প্রথম দিকে সমগ্র প্রাণী ছুটাছুটি করতে থাকবে, দ্বিতীয় অংশে সবই মারা যাবে। ফুৎকার সম্পর্কে কোরআনে মাজিদের ভাষায় একটু বলি, ভয়ভীতি ও মৃত্যুর ফুৎকার বলা হয়েছে। এই ফুৎকারের ভয়ে জীবিতরা সব মরে যাবে, কিন্তু কবরে যারা জীবিত থাকবেন তাদের পুনর্মৃত হবে না, অর্থাৎ তারা পুনরায় মৃত্যুবরণ করবে না, তারা শুধু ওই সময় বেহুশ অবস্থায় থাকবেন। আর কিছু ফিরেস্তাও ওই সময় জীবিত থাকবেন, শেষবার ফুঁক দেওয়ার সাথে সাথে সবই পুনরায় জীবিত হবে, বেহুশ থেকে হুশে এসে হাশরের ময়দানে দলে দলে যেতে থাকবে। সর্বপ্রথম হুশ প্রাপ্ত হবেন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য বুরাক নিয়ে 70,000 ফিরিস্তা রাউজা মোবারক উপস্থিত হবে, এবং ঈসা আলাইহিসসালাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে দেখে যাবেন। গিয়ে দেখবেন হযরতে মূসা আলাইহিসসালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমার বুঝে আসে না, হযরতে মূসা আলাইহিসসালাম কি আমার পূর্বে হুশ প্রাপ্ত হয়েছেন নাকি বেহুশ হওয়া থেকে রক্ষা পেয়েছেন, কেননা তিনি তুর পর্বতের মধ্যে একবার বেহুশ হয়েছিলেন, তাই হয়তো আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার বেহুশ থেকে রক্ষা করে সরাসরি হাসরে নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুক। তো প্রথমত হলো একটা বিষয়, তিনটা বিষয় উল্লেখ্য, যে কিয়ামতের পূর্বে দাজ্জালের যে আবির্ভাব হবে, এবং ইমাম মেহেদি রহমতুল্লাহ আলাইহি তশরিফ নিয়ে আসবেন। এরপর এনাকে সহযোগিতা করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। এই সমস্ত ঘটনা আমরা অবশ্যই শুনেছি। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের অবতরণ, জীবনযাপন, ইন্তেকাল, পুনরুত্থান সব কিছু সম্পর্কে আমরা সংক্ষিপ্ত শ্রবণ করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রাহমাতুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়ার মধ্যে অবতরণ করে বিবাহ শাদী করে সন্তান সন্ততির পিতা হবেন। তিনি 45 বছর জীবিত থেকে ইন্তেকাল করবেন এবং আমার সাথে সাথে আমার রওজাই পাকে দাফনকৃত হবে। কিয়ামতের দিন আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম রওজা থেকে উঠব, আমার দুই পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সাথে উঠবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ইমাম মেহেদি রহমতুল্লাহ আলাইহি কীভাবে সহযোগিতা করবে সে সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করার চেষ্টা করেছি, হয়তো আপনারা শুনতে পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার সে তৌফিক দান করুক। কিয়ামতের যে ভয়ানক একটা দৃশ্য, যারা মারা গিয়েছে তাদের কী অবস্থা হবে, যারা কবরবাসী তাদের অবস্থা কী হবে, যারা শহীদ রয়েছে শোহাদায়ে কেরাম এদের অবস্থা কী হবে, এবং দুনিয়ায় যারা জীবিত থাকবে তাদের অবস্থাতে কী হবে, এবং কীভাবে ধ্বংসের মুখে সব কিছু পতিত হবে সে সম্পর্কে আমরা শুন আমরা শ্রবণ করি। 4 ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালামের উপর কিয়ামত ঘটানোর দায়িত্ব অর্পিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আলী ইবনে মাবাদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিস আমাদেরকে শুনিয়েছেন। সে হাদিসে পাকের শেষাংশ যেটা রয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন। আসুন আমিও আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন, শিক্ষণীয় অনেক কিছু ফুল আমরা হাসিল করতে পারব। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি সমাপ্ত করলেন তখন তিনি শিঙ্গা তৈরি করলেন এবং ইসরাফিলের হাতে দিয়ে এই শিঙ্গা বা বাসিতে সমস্ত প্রাণীর জন্য একটি করে ছিদ্র রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম এই শিঙ্গা ধারণ করে আরশে মুআল্লার দিকে চোখ তুলে তাকিয়ে আছেন এবং অপেক্ষা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবে নির্দেশ দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পক্ষে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর এটা কি, কি জিনিস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উহা একটি শিঙ্গা বা বাঁশি স্বরূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পুনরায় আরজ করলাম, উটা দেখতে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অনেক বিশাল, এমন বিশাল যে উহার আয়তন 7 আসমান 7 জমিনের প্রস্থের সমান। এত বিশাল আকৃতির ওই শিঙ্গা কিংবা বাঁশ, এমন বিশাল যে উহার আয়তন 7 জমিন এবং 7 আসমান প্রস্থের সমান। এই শিঙ্গায় মধ্যে 3 বার ফুঁক দেওয়া হবে, এক ফুঁকে ভয়ভীতি দৌড়াদৌড়ি গড়াগড়ি শুরু হবে, দ্বিতীয় ফুৎকারে মৃত্যুর মুখে সবাই পতিত হবে, তৃতীয় ফুৎকারে রব্বুল আলামিনের দরবারে সবাই হাজির হবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকারের জন্য যখন নির্দেশ দিবেন বলবেন, ভয়ভীতি ও বেহুশের জন্য ফুৎকার মারো। ইসরাফিল এক ফুৎকার দিবেন, তাতে আসমান জমিনের বাসিন্দারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় কিছু লোক এর থেকে নিরাপদে থাকবে। আল্লাহ পাক ইসরাফিলকে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন আর ইসরাফিল দীর্ঘ ও উচ্চ মার্গের ফুৎকার দিতে থাকবেন, যেটা 40 বছর পর্যন্ত স্থায়ী হবে। এ প্রসঙ্গে আল্লাহ পাক সূরা ফোয়াদের 15 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা কেবল একটি মহা ফুৎকারের অপেক্ষা করছে যাতে একটি দম ফেলবার মতো অবকাশ থাকবে না। এই ফুৎকারটি হবে খুবই দীর্ঘায়িত ও উচ্চ স্বরের, কেমন, যার মধ্যে কোনো বিরতি থাকবে না। ওই দিনটি হবে রমজান মাসের মধ্যে শুক্রবার, কিন্তু অন্যান্য রাবায়াতের মধ্যে আসছে সেটা মুহররমের 10 তারিখ শুক্রবার। এটা হচ্ছে সর্বাধিক গ্রহীত রয়েছে কিতাব হাদিসে পাকটা, যে মুহররমের 10 তারিখ শুক্রবার। আল্লাহ পাকের নির্দেশে পর্বতসমূহের স্থানচ্যুত হয়ে অর্থাৎ যে পর্বত সমূহ আছে সেগুলো স্থানচ্যুত হয়ে যাবে, মেঘমালার ন্যায় উঠতে চলতে শুরু করবে, এরপর হয়ে যাবে মরিচিকার মতো ধাঁধাপূর্ণ, এরপর জমিন শুরু হবে ভূমিকম্প, জমিন তার অধিবাসীদের নিয়ে প্রকম্পিত হতে থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নাজিয়াত এর 6 এবং 8 নং আয়াত, 6 থেকে 8 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সেদিন প্রকম্পনকারী কিয়ামত প্রকম্পিত করবে, এর পশ্চাতে আসবে পশ্চাৎগামী ভূমিকম্প, সেদিন হৃদয়সমূহ ভীতিবিহ্বল হয়ে পড়বে। আল্লাহু আকবার। ওই সময় জমিনের অবস্থা হবে সমুদ্রের ভাসমান একটি নৌকার মতো, যে নৌকা যেরকম পানির মধ্যে ভাসমান অবস্থার মধ্যে থাকে, জমিন হবে ওই রকম অবস্থার মধ্যে। আর আরোহীরা জাপ দেওয়ার জন্য জাহাজের ছাদে উঠবে, যারা দুগ্ধপতি মায়েরা ওই সময় আপন শিশুকে ভুলে যাবে, ওই দিন গর্ভবতী মহিলারা অসময়ে সন্তান ভূমিষ্ঠ করবে, ওই দিন কিশোর সন্তানরা ভয়ে বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় শয়তানরা উড়াল দিয়ে পালাতন করতে শুরু করবে, তারা পৃথিবীর প্রান্ত সীমায় এসে জমায়েত করবে, ফিরিস্তারা তাদেরকে পলায়নরত অবস্থায় ধরে ধরে মুখে কপালে আঘাত করতে থাকবে, ওই সময় মানুষ পেছনে ফিরে পালানোর চেষ্টা করবে। ওই সময় সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মুমিনের 33 নং আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, হে অবাধ্য কাফিরগণ, ওই দিন হবে পলায়ন দিবস, ওই দিন তোমরা পেছনে ফিরে পালাতে থাকবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই, চলমান উড়ন্ত পাহাড়, অর্থাৎ পাহাড় চলতে থাকবে উঠতে থাকবে, ডুবন্ত প্রায় জমিন এবং জমিনের বাসিন্দাদের ছোটাছুটির এক পর্যায়ে জমিন এদিক সেদিক টুকরা টুকরা হয়ে যাবে, তাদের দেখতে পাবে কঠিন অবস্থা যা তারা কোনো দিন দেখেইনি, সে সময় তাদেরকে পেয়ে বসবে বিভিন্ন ধরনের বলা মুসিবত, বিভিন্ন প্রকারের বলা মুসিবত, ভয় ভীতি, এ যা সম্পর্কে আল্লাহ ভালো জানেন কেমন হতে পারে অবস্থা। অতপর লোকেরা ওই সময় আকাশের দিকে নজর করে দেখতে পাবে যে আকাশ গলিত তামার ন্যায় গলে যাচ্ছে, তারকারাজি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটে পড়বে, অতপর আসমানের অবতরণ তাদের দৃষ্টি থেকে অপসারিত হয়ে যাবে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। উপরোক্ত তত্ত্ব দেওয়ার পর আমাদের প্রিয় নবী রাসুলে আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মৃত ব্যক্তিরা এর কিছুই টের পাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে যে বললেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ভীতি ও শিঙ্গায় ফুৎকারে মৃত্যুবরণ থেকে আমি যাকে ইচ্ছা রক্ষা করব, ওনারা কে? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা হচ্ছেন শহীদগণ, তারা ওই সময় আল্লাহর কাছে জান্নাতে রিজিক পেতে থাকবে, ভয় ভীতি ও মৃত্যু হবে শুধু জীবিতদের বেলায়। শহীদগণকে আল্লাহ পাক ওই সময় ভয়াবহতা ও ক্ষতিকর বিষয় থেকে নিরাপদে রাখবেন, ওই সময় আজাব ও ভয়াবহতা শুধু আল্লাহর নিকৃষ্ট বান্দাদের বেলায় প্রযোজ্য হবে। কিয়ামতের ধ্বংসলীলা সম্পর্কে আল্লাহ পাক সূরা হাজের প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মানব জাতি, আল্লাহকে এখন থেকেই ভয় করো, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প খুবই কঠিন হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই সময় আল্লাহর ইচ্ছায় নির্ভয়ে থাকবে, তোমাদের জন্য ওই দীর্ঘ সময়ে এক, অতঃপর আল্লাহ পাক ইসরাফিলকে মৃত্যুর শিঙায় দ্বিতীয়বার ফুঁক দিতে নির্দেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ জমিন, এ চন্দ্র, এ সূর্য, এ নক্ষত্র কিছুই থাকবে না, সব কিছু ধ্বংসের মুখে পতিত হবে, আর সে কিয়ামতের ময়দান কত না ভয়াবহ হবে। আর এর পূর্বে আমাদের উচিত আমরা আল্লাহওয়ালা হয়ে যাওয়া, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাওয়া, যে পথে মতে চলেছেন আউলিয়া কেরামগণ। বলা হচ্ছে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, শহীদের মর্যাদা আমরা শুনলাম, তারা ওই কঠিন মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল রিজিক পেতে থাকবে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানোর পরে আমাদের চলাটা আমাদের জন্য ভালো রয়েছে। যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন, অর্থাৎ যখন আবার দ্বিতীয়বার, প্রথমবার তো একবার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন দেওয়া হয় বলা হচ্ছে অতপর তারা কবর থেকে তাদের রবের দিকে দৌড়ে যাবে। এবার যে শিঙ্গায় ফুঁক দেবে, ফুঁক দেওয়া হবে, সেটা হবে নূরের শিঙ্গা। এর মধ্যে থাকবে সমস্ত রূহ। ওই রূহগুলো শিঙ্গার ছিদ্র দিয়ে বের হয়ে যার যার শরীরে গিয়ে সংযুক্ত হবে। অর্থাৎ যতগুলো ছিদ্র ততগুলো, তার শিঙ্গার মধ্যে এতগুলো ছিদ্র রয়েছে যতগুলো রূহ রয়েছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উহা বিদ্যুতের মতো হবে। আল্লামা কুর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুর অর্থ নূরের শিঙ্গা, তাতে রাখা হবে সমস্ত রূহ। বর্ণিত আছে ওই শিঙ্গার ছিদ্র হবে সৃষ্টিজীবের সমসংখ্যক। যতগুলো সৃষ্টিজীব রয়েছে তত সংখ্যক ওই ছিদ্র থাকবে, আর সবগুলো থেকে রূহ বের হয়ে হয়ে প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে সেগুলো আবার সংযোগ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যাতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জীবন হয়তো একদিন সমাপ্ত হবে, কিন্তু এই যে আবার পরকালীন জীবন, যেটা আমাদেরকে দীর্ঘ সময় কবরের মধ্যে থাকতে হবে, এই কবর থেকে আবার পুনরায় আমাদেরকে উঠানো হবে, হাশরের ময়দানে নিয়ে যাওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে, সে আবার হিসাব নিকাশের জন্য দীর্ঘ সময়, আবার হিসাব নিকাশের ফয়সালা হওয়া এক লম্বা সফর, এরপরে হিসাব নিকাশের পরে চিরস্থায়ী জান্নাত কিংবা চিরস্থায়ী জাহান্নাম। তো এত যে কঠিন গাঁটির মধ্যে যদি আমাদের অগ্রসর হতে হয়, তাহলে আমরা কীভাবে আনন্দ চিত্তে আমরা জীবন অতিবাহিত করতে পারি, বুক বিলাসের জিন্দেগি আমরা অতিবাহিত করতে পারি? আমাদের তো উচিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে আমরা যাতে চলি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে সময় আমরা অতিবাহিত করি। আচ্ছা, আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে যারা যারা বেহুশ হবেন না, সে সম্পর্কে আমরা কিছু শুনি যে দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুৎকারের সময় কারা বেহুশ হবেন এবং কারা হবেন না। এ প্রসঙ্গে আল্লামা কুর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে মাজিদের আয়াত উদ্ধৃত করে মতামত পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যার তর্জমা এরকম, শিঙ্গায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তখন আসমান জমিনের অধিবাসীরা মৃত্যুবরণ করবে, আল্লাহর ইচ্ছে কতিপয় মরবে না। এই কতিপয় বলতে বোঝানো হয়েছে, বিভিন্ন মতামত রয়েছে, কেউ বলেন ফিরিস্তারা ওই সময় মরবে না, কেউ বলেছেন শহীদরা তখন বেহোশ হবেন না, আবার কেউ মুফাসসির রামগণ বলেছেন আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাম কবরে বেহুশ হবেন না, অন্যান্যরা বলেছেন আরশ বহনকারী ফিরিস্তারা মরবেন না, অন্য একদল মুফাসসির রামগণ বলেছেন যে জিব্রাইল মরবেন না, অন্য একদল বলেছেন মিকাইল মরবেন না, অন্য একদল বলেছেন মালাকুল মাউত মরবেন না, এভাবে বিভিন্ন মতামত রয়েছে। হাজরতে আল্লামা কুর্তুবী রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন, যারা বেহুশ হবেন না তাদের মধ্যে হাজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং শহীদগণ, অর্থাৎ যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে। শেখ আবুল আব্বাস আহমদ ইবনে উমর তার আল মুফহিম নামক গ্রন্থে বলেছেন, হাশরের দিন লোকেরা উলঙ্গ বেহুশ অবস্থায় উঠবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাক্যের মধ্যে লোক, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যরা, এই বক্তব্যের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেকে অন্তর্ভুক্ত করেননি। অর্থাৎ সারাংশ কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বেহুশ হবেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে খুব সুন্দরভাবে জাঁকজমকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত করা হবে, হাশরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। কেমন নিয়ে যাওয়া হবে আসলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, সাধারণ মানুষের বেলা একটা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান ও শওকত কেমন আসলে আমরা শুনতে থাকি। আল্লামা কুর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরা গ্রন্থের 199 পৃষ্ঠায় এবং মিশকাতের বাবুল কারামতের অধ্যায় বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের গমনের চিত্রটি কি সুন্দর চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, যে নোবাই হাতা ইবে ওয়াহাব বর্ণনা করেন, তাবি হযরতে কাবুল আহবার রাহমাতুল্লাহ আলাইহি একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে গমন করে দেখেন, সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান প্রসঙ্গে আলোচনা করছেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বললেন, এমন কোনো দিন উদয় হয় না যেদিন 70,000 খাস ফিরিস্তা নাজিল হয়ে রওজা মোবারককে বেষ্টনী করে দরুদ সালাম পড়ে না। অর্থাৎ প্রতিটা সময় প্রত্যেকটা দিন 70,000 ফিরিস্তা, খাস ফিরিস্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার চতুর্পাশে বেষ্টনী করে রাখেন, দরুদ সালাম পাঠ করতে থাকেন। তারা তাদের নূরের পাকা রওজা মোবারকের উপর সামিয়ানার মতো বিছিয়ে দিয়ে দরুদ পাক পড়তে থাকে। ওই অবস্থায় সন্ধ্যা হয়ে যায়, অতঃপর তারা ঊর্ধ্বগমন করেন। এরপর পরবর্তী খাস ফিরিস্তারা আসেন, 70,000 ফিরিস্তা অবতীর্ণ হয়ে রাত ভর এভাবে পাকা বিছিয়ে রওজা মোবারককে বেষ্টনী করে দরুদ পড়তে থাকে। এভাবে 70,000 ফিরিস্তা দিনে এবং 70,000 ফিরিস্তা খাস ফিরিস্তা রাতে জমিনের মধ্যে অবতীর্ণ করেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজার পাশে আসেন এবং সম্মানের সাথে বেষ্টনী করে নূরের পাকা বিছিয়ে দরুদ সালাম পাঠ করতে থাকেন। কৃষ্ণাবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে বর্ণনা এসেছেন এই যে ফিরিস্তাদের একবার সুযোগ মিলবে তাদের দ্বিতীয়বার আর সুযোগ থাকবে না, একবারই মিলবে, দিনে 70,000 রাতে 70,000, পরবর্তীতে তাদের আর সুযোগ মিলবে না, খাস ফিরিস্তারা আসবে, এরকম কন্টিনিউ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিতাব আছে, যেদিন জমিন ফেটে যাবে তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 70,000 ফিরিস্তা উচ্চ সম্মানের সাথে বেষ্টনী দিয়ে হাশরের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিদয় থেকে অতিরিক্ত রায়বায়ত এভাবে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে বের হলেন যে তার ডানে ছিলেন আবু বকর এবং বামে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে আমরা হাশর উঠব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আসমত অনেক ঊর্ধ্বে রয়েছে, অনেক ঊর্ধ্বে রয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, ইজ্জত করা আমাদের একান্তই কামনা। এটাই হতে হবে যাতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানা হয়ে যায়, মহব্বতকারী হয়ে যায়, ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করি, ধারণ করে সেভাবে আমরা জীবনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলি। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের হাশর হবে, যে যাকে ভালোবাসে তার সাথে হাশর হবে। এই যে পুনরায় যারা মৃত্যুবরণ করেছে তারা তাদের রূহ ফিরিয়ে দেওয়া হবে, তারা উঠে হাশরের দিকে গমন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যাতে এই কঠিন থেকে কঠিন গাঁঠির কথা আপনাদের সম্মুখে এই কবরবাসীর ঘটনা অনুষ্ঠানে বারবার বলার উদ্দেশ্য এটাই, যাতে আমাদের মধ্যে এই দীর্ঘ সফরগুলো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি, কেমন পরিস্থিতি হতে পারে সেই দিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে আমরা একটু কষ্ট করে হলেও দুনিয়াতে আমল আখলাক সুন্দর চরিত্র নিয়ে যদি আমরা জীবন গড়তে পারি, তো ইনশাআল্লাহ ওই কঠিন গাঁঠিগুলো আমাদের জন্য খুব আসানি সহজতর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবীর আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।